ইরানের সাথে পরমাণু চুক্তিটি পুনরায় আলোচনাযোগ্য নয় বলে ইরান ওয়াশিংটনকে সতর্ক করেছে। এদিকে হোয়াইট হাউস বলেছে ইরানের যে কোনো নতুন চুক্তিতে পরমাণু বিষয়টি তো অন্তর্ভুক্ত থাকবেই, সেই সাথে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিষয়টিও অন্তর্ভুক্ত করতে হবে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এদিকে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তিকে, এটা 2015 সালে হয়েছিল, এটি বড় বিজয় হিসেবে দেখছে, এবং তারা বলেছে যে ইরান বৃহৎ শক্তিধর দেশগুলোর মধ্যে সম্পাদিত ওই পারমাণবিক চুক্তিকে খর্ব করতে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, সেটা হয়েছে। এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ওই চুক্তি কোনোভাবেই নবায়ন করবেন না যদি না শর্তগুলো মেনে না নেওয়া হয়। তো এই পরিস্থিতিতে আপনি কি ভাবছেন?
আসলে এখানে কিছু রাজনৈতিক বক্তব্য রয়েছে আর কিছু বাস্তবতা আছে, এগুলোকে একটু আলাদা করে দেখতে হবে। এটা আমাদের বুঝতে হবে যে যখন এই পারমাণবিক চুক্তিটি সম্পাদিত হয়, এটার লক্ষ্য এরকম ছিল না যাতে করে ইরান কখনোই পারমাণবিক শক্তিতে পরিণত হতে না পারে, বরং এটার লক্ষ্য ছিল যে এই পারমাণবিক শক্তি হওয়ার প্রক্রিয়াটাকে কতটুকু ধীরে স্থিরে করা যায় বা স্লো করা যায়, ডিলে করা যায়, দেরি করানো যায়, এটা মূল লক্ষ্য ছিল। এবং সে লক্ষ্যকে সামনে রেখেই সেই সময়ের প্রেক্ষাপটে যেটা বাস্তবসম্মত চুক্তি দুই পক্ষ যেটাতে সম্মত হতে পারে সেটাই সেখানে হয়েছে। যদি এটা সম্ভব হতো যে ইরানের ওপরে আরো রেস্ট্রিকটিভ কোনো চুক্তি আরোপ করা যেত, তাহলে তখনই সেটা করা হতো, কিন্তু সেটা সম্ভব হয়নি বিভিন্ন কারণে। এটা হচ্ছে বাস্তবতা। আর আরেকটা বিষয় যেটা রাজনৈতিক ভাষ্যের ব্যাপার, আমেরিকার প্রসঙ্গে এটা আমাদের জানা যে আমেরিকার প্রতি কতটুকু ঝুঁকি ইরান সেটার চেয়েও আমেরিকার মেইন কনসার্ন হচ্ছে যে ইসরায়েলের প্রতি কি ধরনের ঝুঁকি ইরান পেশ করে সেটা। এবং সেই প্রেক্ষাপটে আমেরিকার নিজস্ব রাজনীতি আছে, বর্তমান প্রেসিডেন্টের তার রাজনৈতিক বেস আছে, এবং আরো বিভিন্ন কারণেই চেষ্টা করছে আমেরিকা যে এই চুক্তিটাকে আরো মানে আমেরিকার পক্ষে ইসরায়েলের পক্ষে আরো শক্তিশালী করা যায় কিনা। সমস্যা হচ্ছে এটাই যে এই চুক্তিটি যদি ভেঙে ফেলা হয় তাহলে ইরানের আর কোনো কারণ থাকবে না নতুন করে কোনো চুক্তিতে আসা। তার কারণ হচ্ছে যে চুক্তি যদি করে ভাঙা যায় তো তাহলে সেই চুক্তির আর কোনো ক্রেডিবিলিটি থাকে না। আর ইরান নিজেও আসলে দেখতে পেয়েছে যে এই চুক্তি করার মাধ্যমে যে বেনিফিট ইরান আশা করেছিল, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে, সেই বেনিফিট গুলো আসলে আসেনি। সুতরাং এখানে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমেরিকা যদি চেষ্টা করে যে এই পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে আসার জন্য বা এটাতে আরো রেস্ট্রিকটিভ কিছু প্রভিশন যোগ করার জন্য, তাহলে ইরানেরও কারণ রয়েছে যে এই চুক্তি থেকে বের হয়ে আসা। কিন্তু আমেরিকাই বের হয়ে আসুক আর শেষ পর্যন্ত ইরানই বাধ্য হয়ে তা থেকে বের হয়ে আসুক বা এটাকে পরিত্যাগ করুক, কোনটাই তো আসলে বিশ্ব শান্তির জন্য অনুকূল হবে না।
ইউরোপের শক্তিধর দেশগুলোর সাথে এই যে আন্তর্জাতিক চুক্তি যেটি হয়েছে এটি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, এবং আমরা দেখেছি যে প্রেসিডেন্ট ট্রাম্পকে চুক্তিটি বাতিল না করার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি নির্ধারকদের প্রধান ফেডেরিকা মেহেরিন। তিনি বলেছেন ওই চুক্তির কারণেই বিশ্ব নিরাপদ আছে। তবে হ্যাঁ, আমরা কিন্তু গত কয়েক সপ্তাহে যদি আমরা একটু নজর দিই ইরানের অভ্যন্তরীণ বিষয়ে, সেখানে কিন্তু বিক্ষোভ হয়েছে এবং সেই বিক্ষোভে প্রায় 21 জনের মতো নিহত হয়েছে, এবং এই বিক্ষোভের কারণগুলোর মধ্যে যেটি বলা হচ্ছে যে অর্থনৈতিকভাবে সেখানে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে যার কারণে মানুষজন রাস্তায় নেমে এসেছে। তো সেই ক্ষেত্রে আপনি যেমনটি বললেন যে এই চুক্তির ফলে ইরান অর্থনৈতিকভাবে খুব একটা লাভবান হয়নি, কিন্তু এই চুক্তি থেকে যদি বেরিয়ে আসে সেই ক্ষেত্রে তার উপরে তো আরো নতুন অবরোধ আরোপ হবে, সেই ক্ষেত্রে ইরানের কি করার থাকবে আরো?
এই বিষয়টাই আসলে মুরগি আগে না ডিম আগে তার মতো। তার কারণটা হচ্ছে যে ইরান পারমাণবিক দিকে ঝুঁকে পড়ার আগে থেকেও ইরানকে যেভাবে 1979 সাল থেকে যেভাবে হ্যান্ডেল করা হয়েছে, এবং এটা যে আসলে এই পারমাণবিক শক্তির দিকে অগ্রসর, মানে পারমাণবিক শক্তি অর্জন করার জন্য ওই পথে অগ্রসর হওয়ার আগে থেকেই এই প্রবণতাটা রয়ে গিয়েছে। সুতরাং ইরান আসলে বাইরের এই সমস্ত পরাশক্তির হস্তক্ষেপকে কখনোই স্বাভাবিকভাবে দেখেনি। সুতরাং যদি এমন হতো যে এই বিষয়টা বাদ দিলে ইরানের সঙ্গে সম্পর্কটা আরেকটু স্বাভাবিক হয়ে আসবে, এটাও মনে করার কোনো কারণ নেই। ইরানের দৃষ্টিকোণ থেকে এটা একটা বাস্তবতা যে আভ্যন্তরীণ ক্ষেত্রে অর্থনৈতিক যে অগ্রগতি হওয়া প্রয়োজন, এবং বিশেষ করে জনগণের যে স্থিতিশীল একটা এবং প্রগতিশীল একটা অর্থনৈতিক অবস্থার মধ্যে উন্নয়নের মানে যে প্রেক্ষাপট সেটা এখনো গড়ে ওঠেনি, সুতরাং স্বাভাবিকভাবেই মানুষ সেখানে বিক্ষুব্ধ হবে এবং এটা ইরানের সরকারকে অবশ্যই সেটা স্বীকার করতে হবে, এটা দেখতে হবে এবং তার সমাধান চাইতে হবে। ইরানের সমস্যা যেটা সেটা হচ্ছে যে পারমাণবিক শক্তি অর্জন করার মানে সমান্তরালে তার কিছু এজেন্ডা রয়েছে, যে এজেন্ডার কারণেই নিজেকে শক্তিশালী করার গোল নিয়েই বিভিন্ন কনফ্লিক্ট শেষ পর্যন্ত ইরান জড়িত হয়েছে। যেহেতু ইরানের ব্যাপারে একটা বৈরী মনোভাব নিয়ে আমেরিকা এবং আরো কিছু পরাশক্তি এবং দেশ এগুলো কাজ করছে, সেখানে ইরানের নিরাপত্তাকে সংহত করার জন্যই ইরান কনফ্লিক্ট গুলোকে ইরানের চেয়ে আরো অনেক দূরে সেগুলো হ্যান্ডেল করার চেষ্টা করছে। সুতরাং সেটা সিরিয়া হোক বা ইরাক হোক বা ইয়েমেন হোক, এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে ইরানের যে ইনভলভমেন্ট এটা একটা বাস্তবতা যে এই ক্ষেত্রে ইরানের অনেক রিসোর্স ডাইভার্ট করতে হয়েছে, যেটা হয়তো আভ্যন্তরীণ উন্নয়নের জন্য আরো ভালোভাবে কাজে লাগতো। সুতরাং এখানে যদি চাওয়া হয় যে ইরানকে আসলেই মানে সুযোগ দিতে হবে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার জন্য, সংহত হওয়ার জন্য, এই সুযোগটা তো ইরানকে কখনোই দেওয়া হয় নাই 1979 সালের পর থেকে। সুতরাং এখানে কিছু গুডউইলের ব্যাপার আছে। তো কোনটা দিয়ে শুরু হলে মানে বেসিক্যালি এই ধরনের একটা সমঝোতা এবং শান্তিপূর্ণ অবস্থান এদিকে এগিয়ে এগোনো যেতে পারে, এটা আসলে বৈরী ভাবের কারণে দুপক্ষের কোনো দিকই সেদিকে অগ্রসর হচ্ছে না।
আর ইরানের অভ্যন্তরের যে বিক্ষোভের কথা আমরা বললাম, সেখানে কিন্তু আমরা জানি পরিষ্কারভাবেই যে একটি গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, তারপরেও সেই গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত প্রেসিডেন্ট তাকে কিন্তু সর্বোচ্চ ধর্মীয় নেতার মত অনুসারেই কিন্তু শেষ পর্যন্ত চলতে হয়। তো সেখানে কিন্তু মানবাধিকারের এবং মুক্ত মতের একটা নেতিবাচক দিক সবসময় রয়ে গেছে। তো সেই দিকটাকে অবশ্যই বাইরের কেউ কাজে লাগানোর চেষ্টা করতেই পারে। তো সেটাকে কি ইরান আসলে সামাল দিতে পারবে কিনা? আদৌ
এখানে একটা বিষয় দেখার আছে যে ইরানের একদিকে যেমন একটা গণতান্ত্রিক কাঠামো আছে, সেখানে নির্বাচন হয়, সেখানে অপোজিশন আছে, সেখানকার সংসদ আছে, এগুলো বাস্তবতা। কিন্তু আরেকটা বাস্তবতা হচ্ছে এই যে সাংবিধানিকভাবে আলটিমেট যে পাওয়ার, সেই পাওয়ারটা আসলে সুপ্রিম লিডার এখন বর্তমানে আয়াতুল্লাহ খামেনেই তার হাতে। তো এটা আসলে একটা গণতান্ত্রিক কাঠামোর জন্য উপযোগী বা অনুকূল নয়, এবং ইসলামের দৃষ্টিকোণ থেকেও দেখলে এখানে আলোচনার সুযোগ রয়েছে যে এই ধরনের অ্যাবসলিউট পাওয়ার কোনো ব্যক্তির হাতে ছেড়ে দেয়া বা কোনো প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেয়া, এটাতে ইসলামের পক্ষ থেকে যে সমস্ত চেকস অ্যান্ড ব্যালেন্সের দরকার রয়েছে যে সেটার সঙ্গে পরিপন্থী কিনা এটা নিয়েও আলোচনার সুযোগ রয়েছে। সেটাকে সামনে রেখেই বাস্তবতা হচ্ছে এই যে এখন সাংবিধানিকভাবে সুপ্রিম লিডারের যে ক্ষমতাটা রয়েছে, এই ক্ষমতাটা অনেক সংস্কারপন্থী আশা করছেন এবং দাবি উঠেছে যে এটার পরিবর্তন হওয়া দরকার, এবং এই পরিবর্তন না হলে গণতান্ত্রিক যে চেতনার এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটা সম্ভবত যথার্থভাবে হচ্ছে না। আর তাই মানুষ ধীরে ধীরে বিক্ষুব্ধ হয়ে উঠছে, কারণ তারা দেখতে পাচ্ছে যে একটা গণতান্ত্রিক শক্তি বা একটা কাঠামোতে তাদের চিন্তা ভাবনার যে প্রতিফলন হওয়া দরকার, এটা না হলে সেটা আসলে এক পর্যায়ে গিয়ে এক ধরনের সংঘাতে পরিণত হবে, এটাই স্বাভাবিক।
ডক্টর ওমর ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য।
আপনাদের শ্রোতাদেরকে।